জয় শ্রী রাধে। আমরা শ্রবণ করছি দ্বারকায় গোপকুমারের সঙ্গে মহামুনি নারদের শ্রী বৃন্দাবন মাহাত্ম্য। মহামুনি নারদজি তিনি বললেন, এহে প্রিয় গোপকুমার, আমি তোমাকে অতি গোপন কথা বললাম, যা আমি বহুকাল নিজের হৃদয় কন্দরে অবরুদ্ধ রেখেছিলাম। সেই গোলোক মাহাত্ম্য, শ্রী বৃন্দাবন মাহাত্ম্য আমি তোমায় শ্রবণ করাচ্ছি। দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যত প্রকার দিব্য ধাম আছে, তন্মধ্যে গোলোক হচ্ছে সমস্ত ধামের মুকুটমণি। তা সেই গোলোক মাহাত্ম্য আমি তোমাকে শ্রবণ করাচ্ছি। বহুকাল আমি আমার হৃদয়ের মধ্যে অবরুদ্ধ করে রেখেছিলাম, কিন্তু এখন যখন আমি দেখলাম তোমার ন্যায় ভক্তই শ্রীকৃষ্ণ প্রেমিক তুমি, গোবর্ধনে জন্ম তোমার, ভগবান শ্রীকৃষ্ণকে তুমি নিজের সখা অনুসারে ভজনা করো, তাই তোমাকে না বলে আমি আর থাকতে পারছি। বললেন, সেই গোলোকের থেকেও আরও দিব্যাতি দিব্য আনন্দ হচ্ছে ভৌমস্থিত সম্পূর্ণ ব্রজমণ্ডলে। ভগবান শ্রীকৃষ্ণের বিহার ভূমি, ভগবান শ্রীকৃষ্ণের বিহার ভূমির থেকে মহিমান্বিত আর কোনো ধাম ব্রহ্মাণ্ডে নেই। আমি তোমাকে সেই দিব্য গোলোক মাহাত্ম্য আরও শ্রবণ করাচ্ছি। তিনি বলতে বলতে ভাবের আবেগে বৃন্দাবনের কথা, গোলোক মাহাত্ম্যের কথা এবং এই দিব্য বৃন্দাবনের কথা বলতে বলতে বিভাবিত হয়ে গেলেন। তিনি আরও কত কত লীলা করেছেন, গোচারণের ছলে তিনি মথুরায় গিয়ে যজ্ঞকারী ব্রাহ্মণ পত্নীদের নিকটে অন্নভিক্ষা পর্যন্ত করেছিলেন। ব্রাহ্মণ পত্নীগণ নিজ নিজ পতিদের পরিত্যাগ করে কৃষ্ণ সমীপে এসেছিলেন। ভগবান বললেন, হে ব্রাহ্মণ পত্নীগণ, তোমরা আমার নিকটে এসেছ অতি উত্তম। তোমরা বলছ তোমরা আমাকে ছেড়ে আর নিজ নিজ পতিদের কাছে ফিরে যেতে চাও না, কিন্তু দেখো আমাকে পেয়ে গেলে, প্রাপ্ত হলে সেই প্রকার আনন্দ থাকে না। আমার কথা শ্রবণ, আমার কথা কীর্তন, আমার কথা চিন্তন করা, এটাই তো ভক্তের আনন্দ। ন তথা সন্নিকর্ষেণ, সন্নিকর্ষেণ আমার নিকটে এলে সেই প্রকার আনন্দ নেই। শ্রবণ, কীর্তন, স্মরণেই আনন্দ, সাধনেই তো আনন্দ। যারা সাধনাকে কষ্ট মনে করে তারা প্রভুকে ভালোবাসতে পারেনি। এছাড়া তিনি আরও কত কত না ব্রজে লীলা করেছেন। গোবর্ধন পর্বতকে হস্তে ধারণ করে সমস্ত ব্রজবাসীদের রক্ষা করেছিলেন। এছাড়াও তিনি একবার বরুণ লোকে গিয়ে নিজ পিতা নন্দ মহারাজকে তিনি উদ্ধার করে নিয়ে এসেছিলেন। সুতরাং এই শ্রীকৃষ্ণের ব্রজলীলার থেকে মহিমান্বিত আর কোনো লীলাই হতে পারে না। তাই ভগবানের যত যত লীলা তন্মধ্যে ব্রজলীলাই শ্রেষ্ঠ। এই কথা বলতে বলতে নারদ মুনির প্রেমোদয় হল। নারদ মুনি কয়েকবারই মূর্ছা প্রাপ্ত হলেন। কৃষ্ণ কথা বলতে বলতে মূর্ছা প্রাপ্ত হন প্রেমভরে। আবার যখন বার্জিক দশাতে ফিরে আসেন তখন আবার কৃষ্ণ গুণগ্রাম এই ব্রজের মহিমা কীর্তন করতে লাগেন। সুতরাং সেই শ্রীকৃষ্ণ ব্রজমধ্য যে লীলা করেছিলেন সেই লীলা কেউ যদি শ্রবণ করে, কীর্তন করে অথবা শ্রীমৎ ভাগবতে যে সমস্ত কৃষ্ণ কথা লেখা আছে সেগুলো কেউ যদি নয়ন দিয়ে দর্শনও করে তথাপি তার কৃষ্ণ কৃপা প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। শ্রী চৈতন্য চরিতামৃতকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি বলছেন, কৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। বলছেন প্রভুর যত যত লীলা আছে তন্মধ্যে নররূপে অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপে মনুষ্যরূপে যে লীলা করেছেন সেটা হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। তার মধ্যে আবার ভগবানের যে গোপবেশ বেণুকর করে মুরলি কি দেখতে কেমন, নব কিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। তন্মধ্যে নরলীলা শ্রেষ্ঠ। নরলীলার মধ্যে যেমন দ্বারকা লীলা আছে, মথুরা লীলা আছে, বৃন্দাবনের যে লীলা তাতে ভগবান গোপ বেশ ধারণ করেছিলেন। এর থেকে দিব্যাতি দিব্য আনন্দ প্রদানকারী নরলীলা আর দ্বিতীয় হতে পারে না। তার মধ্যে আবার বেণুকর, ভগবান শ্রীকৃষ্ণের কর সময়ের মধ্যে বেণু, এটা তো আরও আনন্দ প্রদান করে থাকে। সেই ভগবান পরব্রহ্ম স্বরূপ তিনি ভক্তদের আনন্দ বিধানার্থে লীলা করেছেন। কত প্রকার লীলা! মা যশোমতী এই মাসে তাকে বন্ধন দশায় আবদ্ধ করেছিলেন এবং শ্রীদাম নামক গোপকে মুষ্টিযুদ্ধে হারিয়ে তার পিঠে আরোহণ করেছিলেন। সেই সময় তিনি এক অসুরকে বলরামের দ্বারা বধ করেছিলেন। আবার সেই সর্বেশ্বর ভগবান তিনি দেহি পদপল্লব মুদারম, শ্রীমতী রাধারানীজিও তিনি মানিনী হলে পর রাধে রাধে, বস ভালো আছে তো? রাধাকুণ্ডে পাঠ করছো শুনলাম, কোথায়? ও রাজবাড়ি। ওহ, আমরা কয়েকজন কয়েকজন এখানে যারা যারা আছি একটু শ্রবণ করি। একটা মালা দিন আমার, গোবিন্দ আমাদের খুব প্রিয়জন। এই তো আছি মোটামুটি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। তা ভগবানের এই যে মাধুর্য চতুষ্টয়, চারটি মাধুরী, তন্মধ্যে বেণু মাধুরী সব থেকে আকর্ষণীয়, সর্বশ্রেষ্ঠ বলে প্রতিপাদন করেছেন আমাদের আচার্য পাদগণ। তো গোপকুমারকে বলছেন মহামুনি নারদজি দ্বারকাতে, উপরিস্থিত দ্বারকাতে, দ্বারকা ধামে, হে গোপকুমার, অহৌ কি আশ্চর্যের বিষয়, কেউ যদি কৃষ্ণলীলা শ্রবণ করেন, ব্যক্ত করেন, স্মরণ করেন, তাদের জীবনটাই ধন্যাতিধন্য হয়ে যায়। শুধু তাই নয়, কেউ যদি শ্রীমৎ ভাগবতের যে লিপিবদ্ধ অক্ষরগুলিও কেউ যদি চক্ষু দিয়ে দর্শন করে, তথাপি তিনি ধন্য হয়ে যান, এমনই মহিমা। তন্মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বংশীর মহিমা সর্বশ্রেষ্ঠ, সকলকে আকর্ষণ করে। কেমন? সেই বংশীধ্বনি শ্রবণ করে বিমান আরূঢ় গন্ধর্ব গান্ধর্বিকাগণ এবং গন্ধর্বরাজ চিত্ররথ আদি তারা পর্যন্ত বিমোহিত হয়ে গিয়েছিল। ব্রজাঙ্গনাগণেরা নিজের শাড়ির আঁচল পর্যন্ত কখন যে স্খলিত হয়েছিল তারা তা বলতে পারে। কৃষ্ণের রূপে এবং কৃষ্ণের বেণুতে আকৃষ্ট চিত্ত হয়ে তারা মোহ পর্যন্ত প্রাপ্ত হয়েছিলেন। মহেন্দ্র, রুদ্র, ব্রহ্মাদি সব তত্ত্ববিদগণ, মহাবিভূতি সকল, তারাও শ্রীকৃষ্ণের মধুর মুরলীধ্বনি শ্রবণ করে তারাও প্রেম বিকার গ্রস্ত হয়েছিল। শ্রী সনাতন গোস্বামীপাদ বলছেন ভগবান শ্রীকৃষ্ণের বংশীর যে আকর্ষণ, এ কেউ বর্ণনা করতে পারে না। মহামুনি নারদজি গোপকুমারকে বলছেন, হে প্রিয় গোপকুমার, প্রভুর সেই বংশীর ধ্বনির যে আকর্ষণ সেটা অবর্ণনীয়, বর্ণনা হয় না। আমি তো কেবলমাত্র প্রয়াস করছি, কিন্তু প্রভুর লীলা মাধুরী সকল কেউ কখনো লিপিবদ্ধ করতে পারে না, কেউ কখনো ব্যক্তও করতে পারে না। বিল্বমঙ্গল ঠাকুর মহাশয় তিনি শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা লিখবেন বলে, ভক্ত সমাজে উপস্থাপন করবেন বলে অনেক ভজন সাধন করতেন, প্রভুকে স্তব স্তুতিও করতেন। ভগবান কৃপা করে যখন দর্শন দিলেন, বিল্বমঙ্গল ঠাকুর মহাশয় তার পাণ্ডুলিপি তিনি বিসর্জন করে দিলেন। প্রভু বললেন, হে ঠাকুর, এ কী করলে তুমি? তুমি তো আমার রূপের বর্ণনা লিখছিলে। বলছেন, প্রভু, এটা তো আমার একটা বোকামো করা হচ্ছিল, আমি একটা বোকা মূর্খ। তোমার রূপ যখন তুমি আমায় দেখালে, আমি দেখলাম তোমার রূপের কোনো বর্ণনা হয় না। তোমার রূপের বর্ণনা কী করে হবে? তাই তিনি পাণ্ডুলিপিকে বিসর্জন করলেন। মহামুনি নারদজি তিনি বলছেন, বহুকাল ধরে এই বৃন্দাবন মহাত্ম্য উপরিস্থিত সর্বোপরি সমস্ত ধামের মুকুটমণি গোলক ধাম, সে প্রসঙ্গে আমার হৃদয়ের মধ্যে বহুকাল আমি অবরুদ্ধ করে রেখেছিলাম, গোপন করে রেখেছিলাম, কিন্তু হে প্রিয় গোপ কুমার, আমি আজ সেই গোপন রহস্যগুলি আমি তোমায় বর্ণনা করে শ্রবণ করাচ্ছি। জানো, আমার এই কৃষ্ণ কথা বলার জন্য এখন আমার জিহ্বার মধ্যে কন্ডুয়ান সৃষ্টি হয়েছে। কন্ডুয়ান মানে চুলকানি, চুলকাচ্ছে, মানে কৃষ্ণ কথা বলার জন্য চুলকাচ্ছে। তাই আমি তোমাকে সেই সমস্ত কথাগুলি বলছি। এই বংশীর ধ্বনির আকর্ষণের কথা বলতে গিয়ে মহামুনি নারদজি পুনঃ প্রেম বিকারে আক্রান্ত হলেন। আবার যখন চৈতন্য হলো, আবার তিনি বংশীর কথা বলতে লাগলেন। প্রিয় গোপকুমার, ভগবানের যত যত মাধুরী আছে, এই চারটি যে মাধুরী আছে তার মধ্যে বেণুমাধুরী অন্যতম। শ্রীমান নারায়ণের বক্ষবিলাসিনী মা লক্ষ্মী দেবী, তিনিও ব্রজে এসে শ্রীকৃষ্ণের উপাসনা করছেন। তার মধ্যে নারায়ণের মধ্যে কিছু কমি আছে, নারায়ণের মধ্যে এই চারটি মাধুরী নেই, সেই কারণেই তিনি বেলবনে এসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য তিনি উপাসনা করছেন। তন্মধ্যে বেণুমাধুরী অন্যতম। শ্রীমৎ জীবগোস্বামীপাদ তার টিকার মধ্যে বর্ণনা করছেন, শব্দ ব্রহ্মময়ম বেণুম বাদায়ন্তম মুখাম্বুজ। শব্দ ও ব্রহ্মময় বেণু শ্রীকৃষ্ণের যে এই যে বংশী রব, বংশী ধ্বনি, এটা অন্যতম শ্রেষ্ঠ। সেই বংশীধ্বনি শ্রবণ করে কার কী হয়েছে? গগনচারী মেঘের গতি পর্যন্ত রোধ হয়েছিল, আকাশের সমস্ত মেঘগুলো তো চলমান, চলতে থাকে মেঘ। ভগবান শ্রীকৃষ্ণের মুরলীধ্বনি শ্রবণ করে মেঘ পর্যন্ত স্থগিত হয়ে গেল। গন্ধর্বরাজের কথা আমরা শুনলামই, এমনকি সনক সনন্দনাদি মহারিষিগণ যারা একবার ধ্যানস্থ হলে না জানে কোন কল্পে গিয়ে ধ্যান ভগ্ন হবে তার কোনো ঠিক নেই। সেই সনক সনন্দনাদি তাদের সমাধি পর্যন্ত ভঙ্গ হয়েছে প্রভুর মুরলীধ্বনি শ্রবণ করে। এবং আদিকবি ব্রহ্মাজির বিস্ময় উৎপাদন হয়েছিল, দৈত্যেন্দ্র বলি মহারাজের ঔৎসুক্য বেড়ে গিয়েছিল, নাগরাজের মস্তকে ঘূর্ণন এই বৃহৎ ভাগবতামৃতের মধ্যে বর্ণনায় পাওয়া যায়। টিকার মধ্যে সনাতন গোস্বামীপাদ লিখেছেন, কালীয় নাগের মস্তকের উপরে তিনি রাস করেছিলেন, মুরলির ধ্বনি করেছিলেন, এটা একমাত্র বৃহৎ ভাগবতামৃতেই পাওয়া যায়, সনাতন গোস্বামীপাদের টিকার মধ্যে যে তিনি রাস করেছিলেন, নৃত্য করেছিলেন, বংশী বাদন করেছিলেন। তাই নাগরাজও সেই বংশীধ্বনি শ্রবণ করে কিংকর্তব্য বিমূঢ় হয়েছিল, এ কী হচ্ছে, আমার মস্তকের উপরে প্রভু নৃত্য করছেন আর এমন মন আকর্ষক সুর এ তো শোনাও যায় না কোথাও, দেখাও যায় না কোথাও। তা এই প্রকার সমস্ত ব্রজবাসীগণ তারা পর্যন্ত বংশীর রবে আকৃষ্ট চিত্ত, আকৃষ্ট চিত্তা হয়ে গোপীগণ তারাও ছুটে গিয়েছিল। চৈতন্য চরিতামৃতকার পয়ারের মধ্যে সেই একই কথা বলছেন, যে ধ্বনি চৌদিকে ধায় অণ্ডভেদী বৈকুণ্ঠে যায়, বলে পৈশে জগতেরও কানে। ভগবান এই ব্রজে মুরলিধ্বনি করছেন, সেটা অণ্ডভেদী মানে এই পৃথিবী ভেদন করে উপরিস্থিত দিব্য লোকগুলিতে পৌঁছাচ্ছিল। সবা মাত আড়ো করি বলাৎকারে আনে ধরি, বিশেষত যুবতীরও গণে। বিশেষ করে ব্রজ গোপীদের কথাকে এখানে ধরেছে। এখানে কিন্তু ভাগবত বর্ণনা করছেন না, কেবল দিকদর্শন করছেন। আর এই বৃহৎ ভাগবতামৃতের টিকার নাম হচ্ছে দিকদর্শন, মানে কেবল স্পর্শ করে যাবেন, ম্যাপ ছুঁয়ে ছুঁয়ে যাবেন। যারা ভাগবত পূর্ণরূপে জ্ঞাত তারাই পূর্ণরূপে বুঝতে পারবেন। তা গ্রন্থকার শ্রীল সনাতন গোস্বামীপাদ যেমন বর্ণনা করেছেন আমি তারই আধারে সংক্ষেপে বলছি। ধনী বড় উদ্ধত পতিব্রতার ভাঙে ব্রত, পতিকোল হইতে টানিয়ানে। ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণের মুরলিধ্বনি শ্রবণ করে তাদের তো দিক বিদিক জ্ঞান ছিল না, তারা এক অঙ্গের অলঙ্কার আরেক অঙ্গে ধারণ করেছিল। কেউ হয়তো কজ্জল মানে কাজল লাগাচ্ছিল, সেটাকে ঠোঁটেই লাগিয়ে নিলেন। এই প্রকার এক অঙ্গের অলঙ্কার আরেক অঙ্গে ধারণ করেছিল। এখানে উদ্ধবজি মহারাজ তিনি প্রার্থনা করেছিলেন যে হে ভগবান, যদি তুমি আমায় আবার জন্ম দাও তাহলে আমাকে তৃণ গুল্মরূপে ব্রজে জন্ম দিও। কেন না, আমি ওই গোপীদের চরণরেণু প্রাপ্ত হব। কোনো একজন টিকাকার তিনি বলছেন, হে উদ্ধব, তুমি তো প্রভুর নিকটে প্রার্থনা করলে ব্রজে গুল্মরূপে জন্ম পরিগ্রহ করে গোপীদের চরণ রেণু প্রাপ্ত হবে। আচ্ছা মনে করো তোমার ব্রজে প্রভু গুল্মরূপে জন্ম দিল একদম কণ্টকময় বনে, কাঁটাযুক্ত বনের মধ্যে, সেখানে তো গোপীরা যাবে না। বলছে না, সেখানেও যাবে। কী করে? বলছে কেন, যখন গোবিন্দ মুরলিধ্বনি করেন তখন সেই গোপীদের দিক বিদিক, কোনটা পথ কোনটা বিপথ এটা জ্ঞান থাকে না, তখন তারা বংশীর রব শুনে তারা ছুটে চলতে থাকে সেই রবের সান্নিধ্যে। তখন তো আমি সেই ব্রজগোপীদের চরণরেণু প্রাপ্ত হব। তাহলে তো ঠিক আছে। স্বয়ং আদিকবি ব্রহ্মাজি তিনিও এই ব্রজে তৃণ গুল্মরূপে জন্ম প্রার্থনা করেছে। কেন না তিনিও এই ব্রজবাসীদের চরণ রেণুকে প্রাপ্ত হতে চেয়েছিলেন। ব্রহ্মসংহিতার মধ্যে বর্ণনায় পাওয়া যায়। তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণের বিহার ক্ষেত্র হচ্ছে এই ভৌমস্থিত ব্রজমণ্ডল। শ্রীল সনাতন গোস্বামীপাদ বলছেন, ক্রমে ক্রমে উপরিস্থিত গোলকধামের থেকেও অনেক অনেক গুণে মহিমান্বিত হচ্ছে এই ভৌমের ব্রজমণ্ডল, ভৌমস্থিত শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন মানে 84 ক্রোশ, ব্রজমণ্ডলটাই বৃন্দাবন, যেখানে প্রভু লীলা করেছেন সম্পূর্ণ লীলা ক্ষেত্রটি। তা ভগবান শ্রীকৃষ্ণের বংশীর রব শুনে যমুনা তিনি যেদিকে যাচ্ছিলেন তার বিপরীত গতি ধারণ করল। ভগবান শ্রীকৃষ্ণের সেই মধুর মুরলীধ্বনি শ্রবণ করে স্থাবর জড় পাষাণ বিগলিত হতে লাগল। চরণ পাহাড়ে তার অনেক চিহ্নও রয়েছে, বড় অলৌকিক। বহু পূর্বে পাশ্চাত্য দেশে কিছু বৈজ্ঞানিকরা শ্রীমৎ ভাগবতের থেকে ঠিক এই জায়গাটা নিলেন যে এটা কী করে সম্ভব, কত প্রকার মেশিন পত্র লাগিয়ে জলকে তার উল্টো দিকে নিয়ে যাওয়া যায় না, কঠিন হয়ে ওঠে। তাহলে এই শ্রীকৃষ্ণকে যে যিনি বংশী বাজালে পর পাষাণ পর্যন্ত বিগলিত হয়, যমুনা উজান থেকে সুজন থেকে উজানে যায় বা উজান থেকে সুজনে, তাহলে ইনি সাক্ষাৎ ভগবানই হবেন। তা ভগবান শ্রীকৃষ্ণের সেই মুরলীধ্বনি শ্রবণ করে সকলের চিত্ত স্বাভাবিকভাবেই আকর্ষিত হয়ে যায়। আমাদের পদকর্তারা তারা বৃন্দাবনের লক্ষণ কি বলেছেন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। আমাদের যে সমস্ত বৈষ্ণব কবিরা রয়েছেন তাদের বঙ্গভাষার মধ্যে সমস্ত শাস্ত্রের নির্যাস ঢেলে রেখেছে। যারা অল্প বিদ্যা সম্পন্ন তারা ভাবে তো বাংলায় লেখা খুব সহজ গ্রন্থ, কিন্তু তা নয়। নরোত্তম ঠাকুর মহাশয়, বিল্বমঙ্গল ঠাকুর, জ্ঞান দাস, আরও আরও বৈষ্ণব কবি যারা আছেন তারা সমস্ত শাস্ত্রকে মন্থন করে পয়ারের মধ্যে ঢেলে দিয়েছেন। যাদের সমস্ত শাস্ত্রের জ্ঞান আছে তারা এই পয়ারগুলো বুঝতে পারবে। দেখুন, বৃন্দাবনের লক্ষণ সাধারণ শব্দে বলে দিলেন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। এই বৃন্দাবনে এখনো ভগবান বংশী বাদন করছে, রাধে রাধে গোবিন্দ, জয় জয় শ্রী রাধে। তা এখনো প্রভু বৃন্দাবনে বাঁশি বাজাচ্ছে। যাদের সেই প্রকার কর্ণ রয়েছে তারা ঠিকই শ্রবণ করছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের রূপে একবার আকৃষ্ট হলেন। ভগবান তিনি যে শ্রীমান চৈতন্য রূপে অবতীর্ণ হলেন, আমরা ভাবি যে জীবের মঙ্গলের জন্য, জীবের মঙ্গল তো অতি অবশ্যই ঠিক কথা, কিন্তু ভগবানের নিজেরও কিছু স্বার্থ ছিল। ভগবান শ্রীকৃষ্ণই তিনি চৈতন্যরূপে অবতীর্ণ হয়েছিলেন কেন, যারা অনেক অনুভবী সাধু তাদের কথা বলছেন। একবার শ্রী গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণকে সখীরা ব্যঙ্গোক্তি করছে। কি ব্যঙ্গোক্তি? বলছেন, হে গোবিন্দ, তুমি তো এক কৃপণ। গোবিন্দের একটু মনটা খারাপ হলো, আরে গোবিন্দের থেকে বড় দাতা বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই, বলছেন তুমি কৃপণ। বলছেন, কি করে আমি কৃপণ হলাম? আরে কৃপণ শব্দটি তো দোষাবহ, এটা তো গুণবাচক নয়, কৃপণ শব্দটা দোষের। তো গোবিন্দ চিন্তা করছি যে আমাতে দোষ আরোপ করে, এটা কি করে সম্ভব? সখীদের বলল, কেন তোমরা হঠাৎ আমাকে কৃপণ বললে? বলছে, না আমরা বলছি না, তুমি যাকে মর্তে পাঠিয়েছ সেই মর্তে সুখ পাখি অর্থাৎ সুখদেব, সেই বলছে আমাদের গোবিন্দ খুব ভালো, খুব সুন্দর, সব কিছু দিয়ে দেয়, কিন্তু একটু কৃপণ আছে। বলছেন, কোথায় বলেছে? বলছেন, ওই তো সুখদেব সমস্ত ভক্ত সমাজে পাঠ করে বলছে, ভগবান মুকুন্দ মুক্তিং দদাতি করিচিত স্ম ন ভক্তি যোগম। শ্রী গোবিন্দ, শ্রী মুকুন্দ, মুকুন্দ মানে মুক্তিং দদাতি ইতি মুকুন্দ, তিনি অনায়াসে মুক্তি দান করে দেন। করিচিত স্ম ন ভক্তি যোগম, তিনি সহসা মুক্তি প্রদান করেন। তাহলে তোমাকে কৃপণ বলল কি না? সখীরা তো বড় বড় পণ্ডিত, দিগ্গজ পণ্ডিত, তাদের থেকে পণ্ডিত বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ হতে পারে না। সমস্ত বেদ বেদান্ত তাদের চরণ বন্দনা করে সখীদের। গোবিন্দ মাথাটা নিচু হয়ে গেল, সত্যই তো আমি যাকে পাঠালাম আমার কথা প্রচার করবে, আমার গুণের কথা, রূপের কথা, মাধুরীর কথা সে গিয়ে সত্য সত্যই বলছে। গোবিন্দ অনেক কিছু দান করে, করিচিত স্ম ন ভক্তি যোগম, কিন্তু ভক্তি সহসা প্রদান করেন। সখীরা তো খুব হাসাহাসি করল, গোবিন্দের তাতে একটু কষ্ট হলো। মনটা ভার করে রাধারানীর কক্ষে যখন প্রবেশ করল, রাধারানী বলছে, কী হে তোমাকে দেখে একটু দুঃখী দুঃখী মনে হচ্ছে? বলছেন, হে রাধে, তুমি ঠিকই বলেছ, তোমার সখীরা আমায় বলে কি না আমি নাকি কৃপণ। রাধারানী ঈষৎ হেসে বলছে, ঠিকই বলেছ, আমার সখীরা তো কখনো অপসিদ্ধান্তের কথা বলতে পারে না, তারা বড় বড় পণ্ডিত, তারা যখন কৃপণ বলেছে তোমার মধ্যে কিছু কৃপণতা দেখেছে বলেই তো বলেছে। বলছেন, ও তুমিও তোমার সখীদের দলে, কেন তোমায় কৃপণ কি করে বলল? কোনো একটা কারণ তো দর্শিয়েছে, দেখিয়েছে। বলছেন, হ্যাঁ আমি সেই সুখদেবকে পাঠালাম, বললাম মর্তে গিয়ে আমার কথা প্রচার করো। সেই বলছে, মুকুন্দ মুক্তিং দদাতি করিচিত স্ম ন ভক্তি যোগম। বলছেন, হ্যাঁ ঠিকই বলেছে, তুমি তো ভক্তি বিষয়ে একটু কৃপণতা করোই। বলছেন, হে রাধে, এই যে আমাতে কৃপণ শব্দটি আরোপিত হয়েছে, এটা যাতে না হয় সেজন্য আমি কি করতে পারি। তখন কলিকাল প্রারম্ভ হয়ে গিয়েছে, এই কলিকাল। রাধারানী, তিনি প্রেমের মূরতি, তিনি বললেন, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি এমন কিছু করো, তুমি তোমার সেই ভক্তি ভাণ্ডারকে উজাড় করে সমস্ত সকলকে দান কর, তাহলে তোমার মধ্যে যে কৃপণ শব্দটি প্রয়োগ করা হয়েছে, আরোপ করা হয়েছে, তা থেকে তুমি মুক্ত হয়ে যাবে। ভগবান শ্রীগোবিন্দ বললেন, ঠিক আছে, তাহলে এই কলিকালে আমি মর্তে চৈতন্যরূপে অবতীর্ণ হয়ে প্রেম ভক্তিকে দুহাত দিয়ে উজাড় করে দান করব। রাধারানী বললেন, ঠিক আছে, তুমি যদি মর্তে যাবে, আমিও তোমার সাথে যাব, আমিও তোমার মধ্যে প্রবেশ করব। তা কৃষ্ণ তো নীলাভ বর্ণ, নীল আভাযুক্ত, নীলকান্ত মণির মতো দেখতে, কিন্তু মহাপ্রভুর কিন্তু তা নয়। মহাপ্রভু হচ্ছেন একেবারে উজ্জ্বল ফর্সা। রাধারানী কি করলেন, কৃষ্ণের মধ্যে প্রবেশ করলেন বাহ্যিক দিক থেকে। তাই দেখবেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু, তিনি উজ্জ্বল গৌরবর্ণ, নামই হচ্ছে গৌর, অর্থাৎ গৌরবর্ণের, একেবারে কাঁচা হলুদের মতন রং, যেন জাম্বু নদ হেম, হেম মানে সোনা, জাম্বু নদ মানে জম্বু নদীর থেকে উৎপন্ন যে স্বর্ণ, সেই স্বর্ণের যে রং, সেই রং ছিল মহাপ্রভুর শরীরের রং। মানে ইহজগতের স্বর্ণ এত উজ্জ্বল নয়, ইহজগতের স্বর্ণের মধ্যে আমাদের ভারতীয় স্বর্ণ বা অন্যান্য দেশের স্বর্ণের যে রং, তার মধ্যে আকাশ পাতাল তফাত আছে। তাদের দেশেরগুলো আরও উজ্জ্বল বেশি। তা সেই সমস্ত স্বর্ণের থেকে শ্রেষ্ঠ স্বর্ণ উৎপন্ন হয় জম্বু নদ থেকে। জম্বু নামে একটি নদ আছে, তা সেই স্বর্ণের কারা ব্যবহার করে, না দেবতারা। তা মহাপ্রভুর শরীরের রংটা হচ্ছে, মানে রাধারানীর রংটা কেমন উপমা দেওয়া যায় না, তথাপি একটা ধারণার জন্য বলা হয়েছে মহাপ্রভুর অঙ্গের রংটা কেমন, জাম্বু নদ হেম সদৃশ, জম্বু নদীর থেকে উৎপন্ন স্বর্ণের রং। তাই শ্রীমান মহাপ্রভু, তিনি কলির জীবেদের প্রেম ভক্তি প্রচার করার জন্য বিনা বিচারে তিনি প্রেম ভক্তিকে লুটিয়েছে। এ তো একটা পর্ব। ভগবানের স্বার্থ ছিল, কি স্বার্থ, গোপীগণ যখন কৃষ্ণ বিরহে রাসের সময় যখন গোবিন্দ অদর্শন হয়েছিল, তা সেই বিয়োগ দশা, অদর্শন জনিত দশাতে গোপীরা কৃষ্ণ কৃষ্ণ বলে কত রকমভাবে আরতি করেছিল, বিলাপ করেছিল, রোদন করেছিল, শেষে গোপীগীত। গোপীগীত মানে কি, গোপীদের হৃদয়ের যে বিরহ, সেই বিরহ সহ্য না করতে পেরে তারা রোদন করে যে গীত গেয়েছিলেন তার নাম গোপীগীত। তারা রোদন করতে করতে প্রাণ পর্যন্ত শেষ করে দিতে যাবেন, গোবিন্দকে কত ভালোবাসে। গোবিন্দ কোথাও যাননি, তিনি দেখছিলেন এই গোপীরা আমাকে কত ভালোবাসে। এই গোপীরা তাদের নিজেদের আত্মীয় পরিবার পরিবর্গ সকলকে ছেড়ে, সামাজিক লাজ লজ্জা ছেড়ে তারা আমার উপাসনা করে। নিঃশুল্ক দাসিকা। আর এই ব্রজ গোপীরা আমার সেবা করে আমার থেকে কিছু আশাও করে না, নিঃশুল্ক বিনামূল্যের দাস। তো এই গোপীরা আমার মধ্যে এমন কি আনন্দ পায়, আমার মধ্যে এমন কি আছে, এটা আমাকে জানতে হবে। গোবিন্দ তিনি হচ্ছেন প্রেমস্বরূপ। এখন যদি তিনি প্রেম কেমন সেটা যদি আস্বাদন করতে হয় তাহলে তাকে ভক্ত হতে হবে। এখন যেমন রাজভোগ, গোস্বামীগণ উদাহরণ দিয়েছেন, রাজভোগ সবাই খেয়ে বলে বাহ খুব সুন্দর, সুস্বাদু, খুব ভালো। রাজভোগ শোনে আমি খুব ভালো খেতে, কিন্তু রাজভোগ তো আর বুঝতে পারে না যে আমি কেমন। তাহলে সেই রাজভোগ যদি রাজভোগের আস্বাদন নিতে চায় তাহলে কোনো একটি ব্যক্তির রূপ ধারণ করে তাকে রাজভোগ খেলে সে বুঝতে পারবে। তা গোবিন্দ তিনি তো প্রেমের খনি, দয়ার সাগর, তিনি তো বুঝতে পারেন না। তাই তিনি ভাবলেন এই গোপীরা আমার মধ্যে এমন কি দেখেছে যে তারা পাগল হয়ে গেছে, আমি এটা একবার আস্বাদন করতে চাই, টেস্ট করতে চাই। তাই তো শ্রীকৃষ্ণই শ্রীমান চৈতন্যরূপে অবতীর্ণ হয়ে গম্ভীরাতে থেকে রাধাভাবে বিভাবিত হয়ে তিনি উপাসনা করেছেন। যে গোপীরা আমার মধ্যে কি এমন আনন্দ পায়, তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভু গোপী প্রেম কিদৃশ্য, রাধা প্রেম কিদৃশ্য, সেটা আস্বাদন করার জন্যই চৈতন্যরূপে অবতীর্ণ হয়ে গম্ভীরাতে একেবারে ছোট্ট গোফার মতন একটি জায়গা, যদিও উপরে গোফা নিচে হয়, তার মধ্যে থেকে তিনি আস্বাদন করতেন রাধা প্রেম কেমন, গোপী প্রেম কেমন। তা মহাপ্রভুরও স্বার্থ ছিল, অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বার্থ ছিল কি না, আমি ভক্তরূপে চৈতন্যরূপে অবতীর্ণ হয়ে গোপীগণ আমার মধ্যে এমন কি আস্বাদন করে আমি সেটা আস্বাদন করতে চাই। তাই তিনি চৈতন্যরূপে, মুখ্য তার কারণ ছিল যে তিনি রাধা প্রেম গোপী প্রেম কেমন তা আস্বাদন করার জন্য তিনি চৈতন্যরূপে অবতীর্ণ হয়েছিলেন। আর প্রভুদের কাজ একসাথে অনেক থাকে, একসাথে কার্য প্রভু করেন পাঁচ সাত চৈতন্য চরিতামৃত, প্রভুদের অনেক কাজ থাকে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপরের শেষ ভাগান্তে অবতীর্ণ হয়ে ব্রজলীলা করেছেন, ভক্তদের আনন্দ বিধান করেছেন, মথুরায় গিয়েছেন, সেখানে কংস আদিকে বধ করেছেন, ভক্তদের সুস্থ করে দিয়েছেন, নির্ভয় করে দিয়েছিলেন। দ্বারকায় গেলেন, সেখানে নিজের আত্মীয় বর্গদের নিয়ে, স্বজনদের নিয়ে তিনি সুখে শান্তিতে ছিলেন। তারপরে দেখলেন এই পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছে সমস্ত অসুরদের অত্যাচারে, তিনি পাণ্ডবদের সঙ্গে মিশে পৃথিবীর সমস্ত ভারস্বরূপ যে সমস্ত দৈত্যরা ছিল তাদেরকে নিধন করলেন। তবে একসাথে কার্যপ্রভু করেন পাঁচ সাত, একই সঙ্গে প্রভুর অনেক হেতু থাকে, অনেক অনেক কারণ থাকে। মহামুনি নারদ তিনি এই বংশীর কথা বলতে বলতে একেবারে বিভোর হয়ে উঠলেন, তিনি প্রেমে একেবারে অধীর হয়ে উঠলেন এবং বলছেন হে গোপকুমার, এই কৃষ্ণলীলা কেউ কখনো বর্ণন করতে পারেন না, তথাপি আমার বলার জন্য আমার জিহ্বায় কন্ডুয়ান সৃষ্টি হয়েছে, আমি তোমাকে আরও বলব, আমি তোমাকে অতি গোপন তত্ত্বও বলব। এর পরবর্তী অংশ তিনি কি বলবেন তা আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে, নিতাই চাঁদের এবং শ্রীমতী রাধারানীর কৃপা হলে আগামী দিবসের পরবর্তী অংশ ধারাবাহিক রূপে আমরা শ্রবণ করব। সুতরাং অদ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় শ্রী বেদব্যাস ভগবান কি জয় শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয় শ্রী পরীক্ষিত মহারাজ কি জয় শ্রী শ্রী বৃহদ ভাগবতামৃত কি জয় শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ কি জয় মাতা উত্তরা দেবী কি জয় মহামুনি নারদজি মহারাজ কি জয় শ্রী গোপ কুমার কি জয় দামোদর ব্রত কি জয় ব্রতকারী সমস্ত ভক্ত বৃন্দ কি জয় আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয় সমাগত ভক্ত মণ্ডলী কি জয় অন্নকূট মহোৎসব কি জয় 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 শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।